বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صدق الله
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 4 নভেম্বর, 19 কার্তিক এবং ফার্সি 13 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আমাদের সান্ধ্য অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় 7:53 এবং তেহরান সময় 6:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে, আর সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। ইউটিউবে শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। দৃষ্টিপাতের প্রথমেই শুনবেন, পারস্য উপসাগরে ইরানি তেল ট্যাঙ্কার চুরির মার্কিন প্রচেষ্টা প্রতিহত করতে IRGC যে অভিযান পরিচালনা করেছে সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে কলকাতা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সিজদা অবন, সাম্রাজ্যবাদ বিরোধী দিবস শীর্ষক বিশেষ আলোচনা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ইসলামের দৃষ্টিতে সম্পদ শীর্ষক বিশেষ আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা 29 নভেম্বর ভিয়েনায় শুরু হচ্ছে, জানালেন উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি। ওমান সাগর থেকে ইরানি তেল চুরির মার্কিন প্রচেষ্টার ভিডিও প্রকাশ। জেনারেল সালামি বললেন, বারবার মার খেয়েও শিক্ষা হয় না আমেরিকার। বাংলাদেশে ইউপি নির্বাচনে সহিংসতা বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিলেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। এবং ভারতে পেট্রোলিয়াম পণ্যের দাম লিটার প্রতি 50 টাকার নিচে আনতে হলে বিজেপিকে সম্পূর্ণভাবে পরাজিত করতে হবে বলে মন্তব্য করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত এমপি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের উপর থেকে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা আবার শুরু করার তারিখ ঘোষণা করেছেন ইরানের প্রধান আলোচক ও উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি কানি। তিনি বুধবার এক টুইটার বার্তায় লিখেছেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান এনরিক মোরার সঙ্গে এক টেলিফোন আলাপে আমরা অবৈধ ও অমানবিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা 29 নভেম্বর থেকে ভিয়েনায় শুরু করতে সম্মত হয়েছি। 2015 সালে 6 বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরে মধ্যস্থতার ভূমিকা পালন করে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ওই সমঝোতার মাধ্যমে ইরানের ওপর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কিন্তু 2018 সালে আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমেরিকা ওই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছিল। পারস্য উপসাগরে ইরানি তেল চুরির মার্কিন প্রচেষ্টার বিস্তারিত ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। গত মাসে সন্ত্রাসী মার্কিন সেনারা ইরানের একটি তেল ট্যাঙ্কার চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং IRGC কমান্ডো অভিযান চালিয়ে সেই প্রচেষ্টা প্রতিহত করে। গত 25 অক্টোবর ওই ঘটনা ঘটলেও এর খবর ও ভিডিও ফুটেজ
বুধবার প্রকাশ করে IRGC। ওমান সাগরের এই ঘটনায় মার্কিন সেনারা ইরানের তেলবাহী একটি ট্যাঙ্কার আটক করে এর তেল অন্য একটি ট্যাঙ্কারে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক এ সময় IRGC-র কমান্ডোরা হেলিবোর্নের সাহায্যে দ্বিতীয় ট্যাঙ্কারটিতে অবতরণ করে এবং এটির নিয়ন্ত্রণ গ্রহণ করে ইরান উপকূলের দিকে নিয়ে আসে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরানের কাছে একের পর এক পরাজিত হওয়ার বিষয়ে আমেরিকা অভ্যস্ত হয়ে পড়েছে, কিন্তু অনুতাপের ব্যাপার হচ্ছে ওয়াশিংটন এখনও এ থেকে শিক্ষা নেয়নি। IRGC পারস্য উপসাগরে ইরানি তেল চুরির মার্কিন প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করার একদিন পর জেনারেল সালামির এই বক্তব্য এল। আজ ফার্সি 13 অবন মোতাবেক 4 নভেম্বর ইরানে সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস ও মার্কিন গুপ্তচর বৃত্তির আখড়া দখলের 42তম বার্ষিকী পালন অনুষ্ঠানে দেয়া এক বক্তৃতায় IRGC-র প্রধান এসব কথা বলেন। ওমান সাগর থেকে মার্কিন বাহিনীর তেল চুরির প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার জন্য IRGC-র নৌ ইউনিটের ভূয়সী প্রশংসা করেন জেনারেল সালামি। তিনি বলেন, IRGC-র সাহসী অভিযানের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে ইরানের জাতীয় স্বার্থে আঘাত আনার প্রচেষ্টায় লিপ্ত যে কোনো বলদর্পী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই জাতির সন্তানরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। নরসিংদীতে ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে 4 জন নিহত হওয়ার পর তিনি এই নির্দেশ দিলেন। এ সম্পর্কে এখন রয়েছে সহকর্মী আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্ট।
বাংলাদেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা বন্ধে গোয়েন্দা তৎপরতা জোরদার করে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। একই সঙ্গে প্রার্থিতা বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশনা দিয়েছেন তিনি। এর আগে গত মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সেগুলো নিয়ে আমরা বিব্রত, তবে বর্তমান পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। কিন্তু মাঠ পর্যায়ে যদি সহনশীলতা না থাকে তাহলে তো নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমরা বারবার বলি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, প্রতিযোগিতামূলক হবে, কিন্তু প্রতিহিংসামূলক হবে না। এদিকে আজ সকালে নরসিংদী উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নারীসহ 4 জন নিহত হয়েছেন। এ সময় নির্বাচনে ইউপি মেম্বার প্রার্থী আবুল খায়ের গুলিবিদ্ধ সহ কমপক্ষে 30 জন আহত হয়েছেন। নিহতরা সবাই আলোকবালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সমর্থক। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট আসাদুল্লাহর সমর্থকদের হামলায় তারা নিহত হন বলে অভিযোগ উঠেছে।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতে পেট্রোলিয়াম পণ্যের দাম লিটার প্রতি 50 টাকার নিচে আনতে হলে বিজেপিকে সম্পূর্ণভাবে পরাজিত করতে হবে বলে মন্তব্য করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত MP। মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ খুবই বিপর্যস্ত বলে জানান তিনি। আজ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের শিবসেনা নেতা সঞ্জয় রাউত MP বলেছেন, পেট্রোলিয়াম পণ্যের দাম লিটার প্রতি 50 টাকার নিচে আনতে হলে বিজেপিকে সম্পূর্ণভাবে পরাজিত করতে হবে। তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ খুবই বিপর্যস্ত। তিনি আজ বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের উপরে আবগারি শুল্ক কমানোর পরে আজ শিবসেনা নেতা সঞ্জয় রাউত কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারকে কটাক্ষ করেন। গণমাধ্যমের সাথে কথা বলার সময় শিবসেনা নেতা ও রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত MP কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেন, লিটার প্রতি 100 টাকার উপরে জ্বালানি তেলের দাম বাড়াতে খুব কঠোর হতে হয়। তিনি বলেন, উপনির্বাচনে বিজেপির পরাজয়ের পরে কেন্দ্রীয় সরকার প্রতি লিটার পেট্রোলের দাম 5 টাকা কমিয়েছে। দাম 50 টাকার নিচে আনতে গেলে বিজেপিকে সম্পূর্ণভাবে পরাজিত করতে হবে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ আজ বৃহস্পতিবার রেডিও তেহরানকে বলেন,
সঞ্জয় রাউত যে দাবি করেছেন 50 টাকার নিচে পেট্রো পণ্যের দাম আনতে হলে মোদী সরকারকে সম্পূর্ণভাবে পরাস্ত করতে হবে, এই মতের সঙ্গে সহমত আমি পোষণ করছি। গোটা দেশে এই মুহূর্তে পেট্রোলের দাম ডিজেলের দাম 100 টাকা ছাড়িয়ে গিয়েছে,
বলছিলেন ফারুক আহমেদ। মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে গতকাল বুধবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পরে কেন্দ্রীয় সরকার লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের উপরে আবগারি শুল্ক যথাক্রমে 5 টাকা ও 10 টাকা কমিয়েছে। এর আগে অবশ্য দেশ জুড়ে উপনির্বাচনে কিছুটা ধাক্কা খেয়েছে বিজেপি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আফগানিস্তানের সকল ছাত্রীকে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হবে বলে ঘোষণা করেছে দেশটির অন্তর্বর্তী তালেবান সরকার। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বিদেশি কর্মসূচি ও সাহায্য বিভাগের পরিচালক ওয়াহিদুল্লাহ হাশিমি এই খবর জানিয়ে বলেছেন, মেয়েদের স্কুলে যাওয়ার ব্যাপারে শিগগিরই কিছু ভালো খবর ঘোষণা করা হবে। তিনি বলেন, তালেবান নারী শিক্ষার বিপক্ষে নয়, তবে তাদেরকে সর্বোত্তম উপায়ে কিভাবে স্কুলে আসতে দেওয়া যায় তা নিয়ে কাজ করছে সরকার। আফগানিস্তানের কোন শিক্ষিকাকে বরখাস্ত করা হয়নি বলেও জানান তালেবান শিক্ষা মন্ত্রণালয়ের এই পদস্থ কর্মকর্তা। গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর থেকে গত 2.5 মাস ধরে বয়েজ স্কুলগুলো খোলা রয়েছে এবং সকল ছাত্র ও শিক্ষক নিয়মিত ক্লাসে অংশ নিচ্ছেন, কিন্তু গার্লস স্কুলগুলোতে ক্লাস 6 এর উপরে কোনো ক্লাস হচ্ছে না এবং নারী শিক্ষকদের স্কুলে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। ইয়েমেনের হুদাইদা বন্দরে আরও একটি তেলবাহী জাহাজ ভিড়তে দেয়নি আগ্রাসী সৌদি আরব। ইয়েমেনের পেট্রোলিয়াম কোম্পানির মুখপাত্র আল মোতাওয়াক্কেল এক টুইটার পোস্টে জানান, সৌদি নেতৃত্বাধীন আরব জেটের সেনারা সি লায়ন নামের একটি জাহাজ আটক করেছে। জাহাজটিতে 29,500 টন ডিজেল রয়েছে। আল মোতাওয়াক্কেল জানান, জাহাজটিকে হুদাইদা বন্দরে ভিড়তে দেওয়া হয়নি। তিনি জোর দিয়ে বলেন, জাহাজটিতে মানবিক পণ্য থাকার পরেও তাকে সৌদি জোটের সেনারা বন্দরে ভিড়তে দেয়নি, অথচ জাতিসংঘের পক্ষ থেকে তদন্ত করার পর ক্লিয়ারেন্স নিয়েছিল এই জাহাজ। 2015 সাল থেকে সৌদি আরব ইয়েমেনের উপর আগ্রাসন চালিয়ে আসছে। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনের উপর আকাশ, স্থল এবং সমুদ্র অবরোধ চাপিয়ে দিয়েছে। কোন জাহাজ হুদাইদা বন্দরে ভিড়তে দেয় না সৌদি জোট। লেবানন সীমান্তের কাছে সামরিক অনুশীলন বাড়িয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। তেল আবিব জানিয়েছে, লেবাননের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় নিজের রিজার্ভ ফোর্সের যুদ্ধ প্রস্তুতি ঝালিয়ে নিতে এই অনুশীলন চালানো হচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের একাধিক সামরিক সূত্রের বরাত দিয়ে তেল আবিব থেকে হিব্রু ভাষায় প্রকাশিত ইসরায়েল হায়ুম পত্রিকা এই খবর জানিয়েছে। ইসরায়েল বুধবার বলেছে, রিজার্ভ ফোর্সের যুদ্ধ প্রস্তুতি পর্যবেক্ষণ করার জন্য অন্তত 20,000 সেনাকে তলব করা হয়েছে এবং তারা নভেম্বর মাসের শুরুতে উত্তর সীমান্তে প্রশিক্ষণ শুরু করেছে। যে কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতিতে ইসরায়েলকে রক্ষা করার লক্ষ্যে রিজার্ভ সেনাদেরকে প্রস্তুত করা হচ্ছে। এই প্রশিক্ষণ পুরো নভেম্বর মাস জুড়ে চলবে বলে পত্রিকাটি জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, 2022 সালে তার দেশের নৌবাহিনীতে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত হবে। এরই মধ্যে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা নিরীক্ষা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। বুধবার টেলিভিশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন, এখন হাইপারসনিক অস্ত্র ব্যবস্থার উন্নয়ন, উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার এবং রোবোটিক সিস্টেম তৈরি করা দরকার যা শত্রুর হামলাকে প্রতিহত করতে সক্ষম হবে। এর অর্থ হচ্ছে এসব অস্ত্র তৈরির মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। ভ্লাদিমির পুতিন বলেন, পরীক্ষা নিরীক্ষার সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সমুদ্র এবং স্থলভাগ থেকে সুনির্দিষ্ট লক্ষ্য অবস্থিতে আঘাত আনতে সক্ষম হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের বিশেষ দূত বলেছেন, তেহরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে বলে ইহুদিবাদী ইসরায়েল যে অভিযোগ করেছে তা নিতান্তই তার নিজের অপরাধ ঢাকা দেওয়ার চেষ্টা। এর মানে হচ্ছে ইরান বিরোধী প্রচারণা চালিয়ে তারা নিজেদের দখলদারিত্ব এবং অপরাধযোগ্য থেকে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে। জাতিসংঘের রাজনৈতিক ও উপনিবেশবাদ বিরোধী ফোর্থ কমিটির বৈঠকে ইরানের বিশেষ দূত এসব কথা বলেন। এর আগে ইহুদিবাদী ইসরায়েলের দূত বলেছেন যে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার লক্ষ্য নিয়ে কাজ করছে ইরান। সবশেষে খেলার খবর ক্রিকেট। টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে মিরপুরে স্লো পিচে বাংলাদেশের কাছে 4-1 ব্যবধানে টি-20 সিরিজ হারের কঠোর বদলা নিল অজিরা। আর সুপার 12-এ সব ম্যাচ হেরে টি-20 বিশ্বকাপ মিশন শেষ করল মাহমুদুল্লারা। দুবাইয়ে টস জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 15 ওভারে 73 রানে অল আউট হয়ে যায় লাল সবুজ বাহিনী। জবাবে মাত্র 6.2 ওভারে 8 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন কর্মকর্তারা যখন ইরানের বিরুদ্ধে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন, তখন আইআরজিসির বীর সেনারা ওমান সাগরে দুঃসাহসিক অভিযান চালিয়ে ইরানি তেল চুরির মার্কিন চেষ্টা রুখে দিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাহসী সেনারা দেশের স্বার্থ রক্ষায় আবারও আন্তরিকতা ও দৃঢ় ইচ্ছাশক্তির প্রমাণ দিয়েছে এবং এ অঞ্চলে মার্কিন সন্ত্রাসী বাহিনীকে পরাজয়ের স্বাদ আস্বাদন করিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন কর্মকর্তারা যখন ইরানের বিরুদ্ধে একের পর এক হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন, তখন আইআরজিসির বীর সেনারা ওমান সাগরে দুঃসাহসিক অভিযান চালিয়ে ইরানি তেল চুরির মার্কিন চেষ্টা রুখে দিয়েছে। রপ্তানির জন্য একটি জাহাজে করে ইরানি তেল নিয়ে যাওয়া হচ্ছিল, এ সময় মার্কিন বাহিনী এটির গতিরোধ করে এবং জাহাজ থেকে ইরানি তেল খালাস করে অন্য আরেকটি জাহাজে ভরে তা অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এরপর ইরানি নৌসেনারা ক্ষিপ্র গতিতে অভিযান চালিয়ে মার্কিন তেলবাহী জাহাজ আটক করে ইরানে নিয়ে আসে। পর্যবেক্ষকরা বলছেন, ইরানি নৌসেনারা আবারও প্রমাণ করেছে আইআরজিসি সহ দেশটির অন্য সব বাহিনী ইরাকের সঙ্গে 8 বছরের প্রতিরক্ষা যুদ্ধের সময় দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনোরকম ত্রুটি করেনি। এছাড়া ইরানের কুচ ব্রিগেডের প্রধান কাসেম সোলাইমানি মার্কিন ড্রোন হামলায় শহীদ হওয়ার পর আইআরজিসির সেনারা গত বছর 8 জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে 13টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। ওই হামলার ঘটনায় শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় ইরানের পাল্টা পদক্ষেপ নেয়ার শক্তি সবার সামনে স্পষ্ট হয়ে যায়। প্রকৃতপক্ষে ইসলামী ইরান ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জলে ও স্থলে নজিরবিহীন সামরিক শক্তি অর্জন করেছে, আর ড্রোন প্রযুক্তিতে ইরান বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত হয়েছে। আইআরজিসি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় মৌলিক ভূমিকা পালন করছে। অত্যাধুনিক ইলেকট্রনিক্স ব্যবস্থাকে কাজে লাগিয়ে তারা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নিরাপত্তা জোরদার ও নিজেদের প্রভাব ধরে রাখতে সক্ষম হয়েছে। এ অবস্থায় আমেরিকা ইরানের সশস্ত্র বাহিনীকে দুর্বল করার জন্য সর্বাত্মক নিষেধাজ্ঞার আশ্রয় নিয়েছে, এমনকি আইআরজিসিকেও তথাকথিত সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। কিন্তু ইরানের নৌসেনারা ইরানের তেল চুরির মার্কিন চেষ্টা রুখে দিয়ে প্রমাণ করেছে তারা যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার ভারত প্রসঙ্গ। ভারতীয় সেনাবাহিনীর কথিত সার্জিক্যাল স্ট্রাইকে দেশবাসী গর্বিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে মোতায়েন সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে গিয়ে তিনি আজ এই মন্তব্য করেন। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সার্জিক্যাল স্ট্রাইকে সেনাবাহিনীর ভূমিকায় দেশবাসী গর্বিত। জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে গিয়ে তিনি আজ বৃহস্পতিবার ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমি আপনাদের জন্য দেশবাসীর আশীর্বাদ নিয়ে এসেছি। আপনাদের ভরসায় মানুষ শান্তিতে ঘুমোয়। নওশেরা কাশ্মীর ও শ্রীনগরের পাহারাদার, আপনারা মা ভারতীর রক্ষা কবচ। নওশেরার ইতিহাস সেনাবাহিনীর বীরত্বের কথা বলে। নওশেরায় প্রতিটি যুদ্ধ, প্রতিটি ষড়যন্ত্রের জবাব দিয়েছে সেনাবাহিনী বীরত্বের সাথে। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীর শক্তি কতটা তা প্রথম দিকেই টের পেয়েছিল শত্রুরা। সার্জিক্যাল স্ট্রাইকে এখানকার ব্রিগেড যে ভূমিকা পালন করেছে তা দেশের প্রতিটি বাসিন্দাকে গর্বিত করে। তখন আমি বসে বসে প্রতি মুহূর্তে ফোনের রিংয়ের দিকে নজর রাখছিলাম। আমাদের জওয়ানরা কোনো ক্ষতি ছাড়াই মিশন শেষ করে এসেছিল। সার্জিক্যাল স্ট্রাইকের পরেও ষড়যন্ত্র চলতে থাকে, কিন্তু সৈন্যরা যোগ্য জবাব দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, পাণ্ডবরাও তাদের নির্বাসনের সময় এই এলাকায় কিছু সময় কাটিয়েছিলেন। আজ আপনাদের সকলের মাঝে এসে এখানে শক্তির সাথে সংযুক্ত অনুভব করছি। সার্জিক্যাল স্ট্রাইকে এখানকার ব্রিগেডের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী। জম্মু কাশ্মীরের উরি সেক্টরে একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় 2016 সালের 29 সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রণ রেখার ওপারে একটি সার্জিক্যাল স্ট্রাইক চালায়। প্রধানমন্ত্রী মোদী আজ বলেন, সার্জিক্যাল হামলার পরে এখানে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ভারত পাক সীমান্তবর্তী জেলা পুঞ্চ এবং রাজৌরি এলাকায় গত 3 সপ্তাহে সহিংসতা তীব্র হয়েছে এবং 11 জন সেনা সদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনী গত 24 দিন ধরে পুঞ্চ রাজৌরি গভীর জঙ্গলে সবচেয়ে দীর্ঘতম সন্ত্রাস বিরোধী অভিযানে নিযুক্ত রয়েছে, কিন্তু গেরিলাদের আত্মগোপনের বিষয়ে এ পর্যন্ত বিশেষ কোনো সাফল্য পাওয়া যায়নি। 2019 সালে প্রধানমন্ত্রী রাজৌরিতে একটি সেনা বিভাগে দীপাবলি উৎসব উদযাপন করেছিলেন এবং এবার তিনি নওশেরা এলাকায় দীপাবলি উদযাপন করছেন, যা নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি। গত সপ্তাহেই একই সেক্টরে শক্তিশালী মাইন বিস্ফোরণে 1 কর্মকর্তাসহ 2 সেনা সদস্যের মৃত্যু হয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। ইরানে আজ পালিত হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস। এ সম্পর্কে এখন রয়েছে একটি আলোচনা।
সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস। শ্রোতা বন্ধুরা, ইরানের ইতিহাসে স্বৈরাচারী শাহ সরকার ও তার পৃষ্ঠপোষক সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে জনগণের সংগ্রামের 3টি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল ফার্সি বছরের 13 অবন। ওই 3টি ঐতিহাসিক ঘটনা হচ্ছে, ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইকে তুরস্কে নির্বাসন করা, ইসলামী বিপ্লব বিজয়ের আগ মুহূর্তে স্বৈরাচারী শাহ সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে বেশ কিছু ছাত্রের হতাহত হওয়া এবং বিপ্লবের পর গুপ্তচর বৃত্তির আখড়া হিসেবে খ্যাত মার্কিন দূতাবাস দখল। এই 3টি ঘটনায় ইরানি জনগণের বিপ্লবী চেতনার পাশাপাশি তাদের সাম্রাজ্যবাদ বিরোধী প্রবল মনোভাব প্রকাশ পেয়েছে। আজকের আসরে আমরা ফার্সি 13 অবনের বার্ষিকী উপলক্ষে ইরানি জনগণের সাম্রাজ্যবাদ বিরোধী ইতিহাস নিয়ে সংক্ষেপে আলোচনা করব। এ অনুষ্ঠানের উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের ইসলামী বিপ্লবের ইতিহাসে ১৩ অবনের ৩টি ঘটনার মধ্যে মার্কিন দূতাবাস দখলের ঘটনা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। ফার্সি ১৩৫৭ সালের ১৩ অবন মোতাবেক ১৯৭৯ সালের নভেম্বর মাসে ইরানের একদল ছাত্র মার্কিন সরকারের ইরান বিরোধী ধারাবাহিক ষড়যন্ত্র রুখে দিতে তেহরানস্থ মার্কিন দূতাবাস দখল করে নেন। এর ফলে ইরানের মাটিতে বসে দেশটির বিরুদ্ধে ষড়যন্ত্র করার পথ আমেরিকার জন্য বন্ধ হয়ে যায়। ইরানের ইতিহাসে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিরুদ্ধে বহুবার সংগ্রাম করেছে দেশটির জনগণ। এসব সংগ্রামের মধ্যে ১৩৫৩ সালে ইরানের তৎকালীন বৈধ সরকারের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রে সংগঠিত অভ্যুত্থান, ১৯৬৬ সালে স্বৈরাচারী শাহ সরকারের বিরুদ্ধে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের নেতৃত্বে গণজাগরণ এবং ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের নাম উল্লেখ করা যায়।
স্বৈরাচারী শাহ সরকারের শাসনামলে ইরানের উপর আমেরিকার প্রভাব এতটা বেশি ছিল যে মার্কিন সরকার ইরানে ক্যাপিটুলেশন আইন বাস্তবায়ন করার ধৃষ্টতা দেখায়। বিশ্বের ইতিহাসে আমেরিকার এই আইন বাস্তবায়নকারী দেশের নজির নেই বললেই চলে। এই আইনে বলা হয়েছে, ইরানে অবস্থানরত আমেরিকার নাগরিকরা কোনো অপরাধ করলে, এমনকি কাউকে খুন করলেও তাকে ইরানের আইনে বিচার করা যাবে না, বরং তাকে মার্কিন কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। সে সময় শাহ সরকারের সঙ্গে আমেরিকার রাজনৈতিক ঘনিষ্ঠতা এত বেশি বেড়ে যায় যে মার্কিন সরকারের আঙুলের ইশারায় ইরানের সরকার চলতে থাকে। জনবিচ্ছিন্ন শাহ সরকারের এই আচরণ সহ্য করা স্বাধীনচেতা ইরানি জনগণের পক্ষে সম্ভব ছিল না। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ১৯৬৩ সালে জনগণের সামনে মার্কিন ষড়যন্ত্রের স্বরূপ তুলে ধরে আমেরিকাকে বড় শয়তান বলে অভিহিত করেন। তিনি ক্যাপিটুলেশন আইনকে ইরানি জাতির দাসত্বের দলিল হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানান। বিপদ বুঝে ইমামকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে অত্যাচারী শাহ সরকার ওই বছরের ১৩ অবন তাকে দেশ থেকে বহিষ্কার করে এবং তুরস্কে নির্বাসনে পাঠায়।
ওই ঘটনার দুই দশকেরও কম সময়ের মধ্যে ইসলামী বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে এবং ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ১৬ বছরের নির্বাসিত জীবন শেষে বীরের মর্যাদায় স্বদেশে প্রত্যাবর্তন করেন। আমেরিকা তার সর্বশক্তি দিয়ে গণ আক্রোশ থেকে শাহ সরকারকে রক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ হয়। কিন্তু বিপ্লব বিজয়ের পরও আমেরিকার ষড়যন্ত্র থেমে থাকেনি। তেহরানস্থ মার্কিন দূতাবাসে বসে কূটনৈতিক তৎপরতার প্রতিষ্ঠিত ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতে থাকে। আমেরিকার উদ্দেশ্য ছিল যে কোনো কৌশলে বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারকে উৎখাত করে আবার আমেরিকার পদলেহী কাউকে ক্ষমতায় বসানো। ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর সচেতন ছাত্ররা এ বিষয়টি উপলব্ধি করেন। ১৯৭৯ সালের ১৩ অবন মার্কিন দূতাবাস দখল করে ইরানের মাটিতে বসে আমেরিকার ষড়যন্ত্র করার পথ চিরতরে বন্ধ করে দেন।
আসলে মার্কিন কর্মকর্তারা ইরানের ব্যাপারে বারবার যে ভুল করছেন তা হল, তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে বিশ্বের ৮-১০টা অনুগত সরকারের সঙ্গে তুলনা করছেন। তারা ভাবছেন, প্রলোভন দেখিয়ে কিংবা হুমকি বা অবরোধ দিয়ে হয়তো ইরানি জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সম্প্রতি মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে দেয়া বক্তব্যে বলেন, শান্তিপূর্ণ উপায়ে ইরানের সরকার পরিবর্তনের প্রচেষ্টায় দেশের ভেতর থেকে যারা আমেরিকাকে সাহায্য করতে চাইবে, ওয়াশিংটন তাদেরকে সব রকম পৃষ্ঠপোষকতা দেবে। মার্কিন কর্মকর্তাদের এ ধরনের বক্তব্য ইরান সম্পর্কে তাদের অজ্ঞতার চরম মাত্রা ফুটিয়ে তোলে।
মার্কিন সরকার যে কেবল বর্তমানে ইরানের ইসলামী সরকারকে উৎখাত করতে চায় তা নয়। ১৯৭৯ সালে মার্কিন দূতাবাস দখলের পর থেকেই ওয়াশিংটনের সে প্রচেষ্টা শুরু হয়েছিল। আমেরিকা পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে বহুবার ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছে। ইরানে কমান্ডো অভিযান চালানোর মার্কিন প্রচেষ্টা তাবাস মরুভূমিতে ব্যর্থ হয়েছে। ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে এক ঘরে করে রাখার প্রচেষ্টা সফল হয়নি এবং ইরানকে শয়তানের অক্ষশক্তি হিসেবে অভিহিত করার পরও তেহরানের কোনো ক্ষতি করতে পারেনি ওয়াশিংটন। তবে এসব ঘটনায় আমেরিকার ইরান বিরোধী ভয়াবহ শত্রুতা ও বিদ্বেষের বিষয়টি ফুটে উঠেছে। এ সম্পর্কে বিশিষ্ট মার্কিন চিন্তাবিদ ও লেখক নম চমস্কি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যকে তাদের পৈতৃক সম্পত্তি বলে মনে করে, কাজেই এই অঞ্চলে একটি স্বাধীন চেতা দেশের অস্তিত্ব মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।
কিন্তু নিজের বিদ্বেষী তৎপরতার ক্ষেত্রে মার্কিন সরকারের অন্তত ইরানের ইসলামী বিপ্লবের গত চার দশকের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। ইসলামী বিপ্লবের পর গত চার দশকে ইরানের জনগণ সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রমাণ করেছেন, কারো পক্ষে ইরানের ক্ষতি করা সম্ভব নয়, বরং ইরানের ক্ষতি করতে গেলে আগ্রাসী শক্তি চরম ক্ষতির সম্মুখীন হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই চলতি বছর ১৩ অবনের বার্ষিকী পালনের আগে এক ভাষণে ইরানের তরুণ সমাজের প্রতি ইঙ্গিত করে বলেছেন, সচেতন ও প্রজ্ঞাসম্পন্ন এই তরুণ সমাজ নিঃসন্দেহে সব বাধার প্রাচীর পেছনে ফেলে ইরানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে। তবে এই কাজ করার পূর্ব শর্ত হচ্ছে ইরানের প্রধান শত্রু আমেরিকাকে চিনতে পারা।
ইসলামী বিপ্লব বিজয়ের পর থেকে এখন পর্যন্ত ইরানের ক্ষতি করার লক্ষ্যে কোনো প্রচেষ্টাই বাদ রাখেনি আমেরিকা, কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এর কারণ হচ্ছে ইরানি জনগণ এখন মার্কিন সরকারের সব কূটকৌশল ও ষড়যন্ত্র আগে থেকে উপলব্ধি করতে পারে, যার কারণে অঙ্কুরেই এইসব ষড়যন্ত্র বিনষ্ট হয়ে যায়। এ সম্পর্কে আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেন, ইরান বিদ্বেষের কারণে আমেরিকা অনেকটা অন্ধ হয়ে আছে। এ কারণে তারা বাস্তবতা উপলব্ধি করতে ব্যর্থ হয়ে অতীতের ভুলের পুনরাবৃত্তি করছে। আজকের আসর এখানেই শেষ করছি।
সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
এখন রয়েছে ইসলামের দৃষ্টিতে শ্রেষ্ঠ সম্পদ শীর্ষক একটি বিশেষ আলোচনা।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইসলামের দৃষ্টিতে শ্রেষ্ঠ সম্পদ শীর্ষক বিশেষ আলোচনার আজকের এই আসরে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মানুষের জীবনে পার্থিব ও বস্তুগত সম্পদের প্রয়োজন অনস্বীকার্য, কিন্তু প্রশ্ন হলো মানুষের জীবনে কতটা বা কতটুকু সম্পদ দরকার এবং প্রকৃত সম্পদ বা শ্রেষ্ঠ সম্পদ কি, এ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরব। বস্তুগত, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক সম্পদ এসবই মানুষের চাহিদার অংশ। যারা বস্তুগত সম্পদ ও বস্তুগত আনন্দ বা তৃপ্তি থেকে নিজেদের বঞ্চিত করে, মহান আল্লাহ তাদের তিরস্কার করেছেন। এ প্রসঙ্গে সূরা আরাফের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আপনি বলুন, আল্লাহ সাজ সজ্জাকে যা তিনি বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন পবিত্র খাদ্য বস্তুগুলোকে, সেগুলোকে কে হারাম করেছে? আপনি বলুন, এসব নিয়ামত আসলে পার্থিব জীবনে মুমিনদের জন্যে এবং কিয়ামতের দিন খাঁটি বা খাসভাবে তাদেরই জন্যে। এমনইভাবে আমি আয়াতগুলো বিস্তারিত বর্ণনা করি তাদের জন্যে যারা বোঝে।
যারা বস্তুগত সম্পদকে পুরোপুরি এড়িয়ে যেতে চান তাদেরকেও যেমন ইসলাম সমর্থন করে না, তেমনি যারা এ ধরনের সম্পদের প্রতি মোহগ্রস্ত ইসলাম তাদেরকেও বিভ্রান্ত বলে মনে করে। সূরা আলী ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মানবকুলকে মোহগ্রস্ত করেছে নারী, সন্তান সন্ততি, রাশিকৃত সোনা রূপা, চিহ্নিত বা বাছাইকৃত ঘোড়া বা গাড়ি, গবাদি পশুরাজি এবং ক্ষেত খামারের মতো আকর্ষণীয় বিষয়। এসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ সামগ্রী, আল্লাহর কাছেই রয়েছে উত্তম আশ্রয়। অর্থাৎ পবিত্র কোরআনের দৃষ্টিতে ওই 6টি বস্তুগত সম্পদের দিকেই রয়েছে সাধারণ মানুষের সবচেয়ে বেশি আকর্ষণ। কিন্তু কোরআন এটাও বলছে যে এসব সম্পদই মানব জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত নয়, বরং এসবই হচ্ছে চূড়ান্ত সাফল্য অর্জনের মাধ্যম। আসলে আল্লাহ ধন সম্পদ ও সন্তান সন্ততি দান করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য, যাতে তারা শিক্ষা নেয় এবং আত্মগঠন ও পরিশুদ্ধির মাধ্যমে পরিপূর্ণতার দিকে এগিয়ে যায়। দুর্নীতি ও ধ্বংসযজ্ঞের জন্য আল্লাহ এসব সম্পদ মানুষকে দান করেননি।
আসলে বস্তুগত সম্পদের প্রতি ভারসাম্যপূর্ণ আকর্ষণই ইসলামের কাম্য। এ ব্যাপারে অতিরিক্ত আকর্ষণ বা পুরোপুরি বর্জন এসব চরমপন্থার বিরোধিতা করে ইসলাম। সচ্ছল জীবনযাপনের জন্য প্রচেষ্টা চালানোর পক্ষে কথা বলে এই পবিত্র ধর্ম, কিন্তু ইসলাম দরিদ্র ও বঞ্চিতদের অগ্রাহ্য করে মাত্রাতিরিক্ত সম্পদ জমাতে বা সম্পদের পাহাড় গড়ে তুলতে নিষেধ করে। কাফের বা অবিশ্বাসীরা বস্তুগত সম্পদকেই জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত বা গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করে। কুরআন তাদের এ ধারণার অসারতা তুলে ধরেছে। অবিশ্বাসীরা মনে করে মানুষের বাহ্যিক সুন্দর চেহারা, দামি পোশাক, সম্পদ ও অর্থকড়ি প্রভৃতি ক্ষণস্থায়ী বা অস্থায়ী বিষয়গুলোই সবচেয়ে জরুরি সম্পদ। অথচ মানুষের জন্য সবচেয়ে জরুরি ও প্রকৃত স্থায়ী সম্পদ হল সচ্চরিত্র এবং সদ্গুণাবলী অর্জন। মানুষের এই সম্পদই অমূল্য।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের অন্যতম প্রধান লক্ষ্য ছিল সুন্দর ও উন্নত নৈতিক গুণের প্রসার ঘটানো। তিনি নিজেই বলেছেন, নৈতিক গুণাবলীকে পরিপূর্ণতা দেওয়ার উদ্দেশ্যেই আমাকে রাসূল হিসেবে মনোনীত করা হয়েছে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয়, অথবা যে নিজেকে পরিশুদ্ধ করল সেই সফল হল, এবং যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ হয়। অন্য সব প্রাণীর সাথে মানুষের পার্থক্য হল মানুষকে প্রাণপণ চেষ্টায় মানুষ হতে হয়। কেবল জ্ঞানী ভালো মানুষ হওয়ার মানদণ্ড নয়, তাই বলা হয় জ্ঞানী হওয়া সহজ কিন্তু মানুষ হওয়া কঠিন। পরিশুদ্ধ ও পবিত্র অন্তর ছাড়া মানুষ পূর্ণতার দিকে এগিয়ে যেতে পারে না। সৎ গুণগুলোর অধিকারী হওয়াই মানুষের ধর্মীয় ও আধ্যাত্মিক সাধনার মূল লক্ষ্য।
পবিত্র কোরআনে সৎকর্মশীল ও সদাচারীদের ব্যাপক প্রশংসা দেখা যায়। যেমন সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে এসেছে, রহমানের খাস বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, এবং অজ্ঞ লোকেরা যখন তাদের সাথে অশালীন ভাষায় কথা বলে বা সম্বোধন করে, তখন তারা মহানুভবতা ও ক্ষমাশীলতা নিয়ে বলেন, তোমাদের সালাম বা তোমরা শান্তিতে থাকো। ন্যায়কামী, সৎ মানুষ ও সদাচারী হওয়ার আরেকটি সুবিধা হল তারা মানুষের শ্রদ্ধা পান ও তারা মানুষের মন জয় করেন। আর যাদের নৈতিক চরিত্র দুর্বল তারা ইমানহীন মানুষের মতোই অন্যের অধিকার পদদলিত করে। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে মহান আল্লাহ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আল্লাহর রহমতেই আপনি মানুষের জন্য কোমল হৃদয় হয়েছেন, কিন্তু আপনি যদি রাগী ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত।
মানুষের ব্যবহারই তার আসল পরিচয়।
তথা ভেতরের স্বরূপ ফুটিয়ে তোলে। তাই এটা স্পষ্ট, চরিত্র বা নৈতিকতাই হলো মানুষের জন্য সবচেয়ে দামি ও স্থায়ী সম্পদ। অন্য সবকিছু হারিয়ে গেলেও বা সদ্গুণে বিভূষিত মানুষেরা মানব জাতির হৃদয়ে স্থায়িত্ব লাভ করেন। এখন কথা হলো সদ্গুণাবলী কিভাবে অর্জন করা যায়। খোদাভীতি বা আল্লাহর ভয় এবং ইসলামী শিক্ষা ও বিধানের অনুসরণ সদ্গুণাবলী অর্জনের অন্যতম পন্থা। বেশি বেশি সৎকাজ ও সদাচরণ মানুষের খারাপ স্বভাবকে দমিয়ে রাখে ও ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। প্রকৃত চরিত্রবান ও সদাচারী তাকেই বলা যায় যে সবসময়ই ঘরে বাইরে ন্যায় বিচার বজায় রাখেন এবং সবার সাথেই ভদ্র আচরণ করেন।
মহাপুরুষদের জীবনী পড়ে এবং তাদের কর্মপন্থা অনুসরণ করেও আমরা সদ্গুণের অধিকারী হওয়ার চেষ্টা করতে পারি। মৃত্যুর পর আমাদের আবার পুনরুত্থান হবে, তখন ইহজীবনের প্রতিটি কাজের জন্য হিসেব দিতে হবে, বিশেষ করে খারাপ বা অন্যায় কাজগুলোর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে, সে কথা সবারই মনে রাখা উচিত। আমাদের ভাবা উচিত কবরের আজাব সহ পরকালের ও নরকের শাস্তি এত তীব্র আর দীর্ঘ যে তা সহ্য করার ক্ষমতা কোনো মানুষেরই নেই। তাই আমাদের উচিত মহাপুরুষদের দেখানো পথে চলে শ্রেষ্ঠ নৈতিক গুণগুলো অর্জনের চেষ্টা করা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ আলোচনা।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ইসলামের দৃষ্টিতে শ্রেষ্ঠ সম্পদ শীর্ষক বিশেষ আলোচনাটি শুনলেন শ্রোতাবন্ধুরা। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 4 নভেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। সুখবর, মাথাপিছু আয় $2,500 ছাড়িয়েছে প্রথম আলো। বন উজাড় বন্ধের ঘোষণায় বাংলাদেশের সাড়া না দেয়া হতাশাজনক, বলেছে টিআইবি মানবজমিন। নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে 4, আহত 20 ইতেফাক। ভারত আফগান ম্যাচ পাতানো ছিল, যা বলছেন ওয়াসিম শোয়েবরা যুগান্তর। আবারও বেড়েছে হুন্ডির প্রবণতা, প্রবাস আয় কমে অর্ধেক, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, মন থেকে নয় ভয় থেকে সিদ্ধান্ত। পেট্রোপণ্যের দাম কমানোর পরও কেন্দ্রকে আক্রমণ প্রিয়াঙ্কা গান্ধীর, সংবাদ প্রতিদিন। লাগাতার দাম বাড়িয়ে মানুষের চোখে ধুলো দিতে কর কমানোর নাটক, আক্রমণ কুণালের আনন্দবাজার পত্রিকা। জনগণের টাকায় আগে তৈরি হতো কবরস্থান, এখন তৈরি হয় মন্দির, সমাজবাদী পার্টিকে কটাক্ষ যোগীর আজকাল। এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত বেড়ে 4, আহত 20, দৈনিক ইত্তেফাক সহ বেশ কয়েকটি দৈনিকে পরিবেশিত হয়েছে খবরটি। এতে বলা হয়েছে নরসিংদীর আলোক বালিতে ইউপি নির্বাচন ঘিরে দুই পক্ষের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 20 জন। আজ সকালে আলোক বালি ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সুখবর, মাথাপিছু আয় $2,500 ছাড়িয়েছে প্রথম আলোর খবরে লেখা হয়েছে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $2,500 ছাড়িয়ে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে দেশের মাথাপিছু আয় এখন $2,554। ডলারের বর্তমান বাজার অনুযায়ী মাথাপিছু আয় বেড়ে গেছে $29,430। তবে মনে রাখতে হবে মাথাপিছু আয় কোনো ব্যক্তির একক আয় নয়, দেশের অভ্যন্তরের পাশাপাশি রেমিটেন্স সহ যত আয় হয় তা দেশের মোট জাতীয় আয়, সেই জাতীয় আয়কে মাথা পিছু ভাগ করে দেয়া হয়। এদিকে গতবারের মতো এবারও মাথা পিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেছে কারা কর্তৃপক্ষ, আপিল নিষ্পত্তির আগেই মৃত্যুদণ্ড কার্যকর আইনজীবী। যুগান্তরে পরিবেশিত চাঞ্চল্যকর এ খবরে লেখা হয়েছে, 4 বছর আগে যশোরে দুজনের ফাঁসি কার্যকর করা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে আদালত পাড়া সহ দেশের সর্বত্র। আপিল নিষ্পত্তির আগেই তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আসামির পরিবারের বরাত দিয়ে, এমন দাবি আইনজীবীর। অন্যদিকে কারা কর্তৃপক্ষের দাবি, সব প্রক্রিয়া সম্পন্ন করেই রায় কার্যকর করা হয়েছে। এ বিষয়ে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, আপিল চূড়ান্ত নিষ্পত্তির আগে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এই প্রথম শুনলাম, যদি তাই হয়ে থাকে তাহলে সেটা হবে আইনের চরম লঙ্ঘন, বিচার বিভাগের জন্য নজিরবিহীন ঘটনা। তবে বর্তমান আইনমন্ত্রী বলেছেন, আপিল শুনানির আগে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সঠিক নয়। আবারও বেড়েছে হুন্ডির প্রবণতা, প্রবাস আয় কমে অর্ধেক। কালের কণ্ঠের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, মহামারী করোনা সংক্রমণের মধ্যে প্রবাস আয় ঝড়ের গতিতে বাড়ল, গত জুন থেকে টানা কমছে অর্থনীতির অন্যতম এই সূচক। করোনা পরিস্থিতি উন্নতির এই সময়ে প্রবাস আয় কেন কমে যাচ্ছে তার বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন অর্থনীতিবিদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, করোনা পরিস্থিতি উন্নতি হয় ফের হুন্ডির প্রবণতা বেড়েছে, বিশেষ করে আন্তঃব্যাংকের সঙ্গে খোলা বাজারের ডলার রেটের পার্থক্য বেশি হয়, হুন্ডিতে টাকা পাঠাতে বেশি উৎসাহিত হচ্ছেন প্রবাসীরা। এছাড়া করোনা মহামারীর কারণে যেসব প্রবাসী কাজ হারিয়েছেন তাঁদের অনেকে দেশে ফেরত এলেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আর যেতে পারেননি। এদিকে ইত্তেফাকের একটি প্রতিবেদনে লেখা হয়েছে, জীবিকার তাগিদেই প্রতিদিনই নগরমুখী হচ্ছেন মানুষ, প্রতিনিয়ত শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হয় বিভাগীয় শহর বিশেষ করে ঢাকা চট্টগ্রামের প্রতি ঝুঁকছেন অধিকাংশ মানুষ। এছাড়া শিক্ষা স্বাস্থ্য সহ সার্বিক সুবিধা বিবেচনায়ও রাজধানীতে প্রতিনিয়ত ভিড় বাড়ছে। এদিকে জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জন দুর্ভোগ, ঢাকার বাইরে কর্মসংস্থান সৃষ্টি হলে এ সংকট দূর হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। লাগাতার দাম বাড়িয়ে মানুষের চোখে ধুলো দিতে কর কমানোর নাটক, আক্রমণ কুণালের। আনন্দবাজার পত্রিকার এশিয় নামের খবরে লেখা হয়েছে, দীপাবলি উপলক্ষে পেট্রোল ডিজেলের শুল্ক কমিয়ে কেন্দ্র বলেছে এবার রাজ্যের পালা। এ প্রসঙ্গে প্রথম প্রতিক্রিয়া জানালো তৃণমূল। আর সংবাদ প্রতিদিন লিখেছে, কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, মন থেকে নয় ভয় থেকে সিদ্ধান্ত। পেট্রোপণ্যের দাম কমানোর পরও কেন্দ্রকে আক্রমণ করে তিনি একথা বলেছেন। মোদি সরকার এবং বিজেপি ও সহযোগীদের দখলে থাকা 10টি রাজ্য একযোগে পেট্রোপণ্যের দাম কমিয়ে বিরোধী শিবিরকে এক প্রকার দিশেহারা করে দিয়েছে। ভোটের মুখে কেন্দ্র ও ভোটমুখী রাজ্যগুলো পেট্রোপণ্যের দাম এক ধাক্কায় অনেকটা কমিয়ে দেয়, সরকারকে আক্রমণের একটা বড় অস্ত্র হারিয়েছে বিরোধী শিবির। কিন্তু তাতে দমছেন না কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী এবং তৃণমূল কংগ্রেস। জনগণের টাকায় আগে তৈরি হতো কবরস্থান, এখন তৈরি হয় মন্দির, সমাজবাদী পার্টিকে কটাক্ষ যোগীর, আজকালের এশিয় নামের খবরে লেখা হয়েছে। জনগণের টাকায় বাজে খরচা করে না বর্তমান উত্তরপ্রদেশ সরকার, সেই টাকা রাজ্যের উন্নয়ন এবং মন্দির বানাতে খরচ করা হয়। আগের সরকার জনগণের টাকা দিয়ে কবরস্থান বানাত, নাম না করে সমাজবাদী পার্টিকে এভাবেই কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, কবরস্থানের প্রতি যাদের ভালোবাসা
তারা জনগণের টাকায় কবরস্থানে বানিয়েছে, কিন্তু যারা ধর্ম এবং সংস্কৃতিকে ভালোবাসে তারা সেই মতোই কাজ করেছে। এখানেই চিন্তা ভাবনার ফারাক, এটাই ওদের সরকার আর আমাদের সরকারের পার্থক্য। উত্তরপ্রদেশ ভোটের আগে সেই হিন্দুত্বের তাসই খেললেন যোগী আদিত্যনাথ। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছে। ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা 29 নভেম্বর ভিয়েনায় শুরু হচ্ছে, জানালেন উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি। ওমান সাগর থেকে ইরানি তেল চুরির মার্কিন প্রচেষ্টার ভিডিও প্রকাশ, জেনারেল সালামি বললেন বারবার মার খেয়েও শিক্ষা হয় না আমেরিকার। বাংলাদেশে ইউপি নির্বাচনে সহিংসতা বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিলেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। এবং ভারতে পেট্রোলিয়াম পণ্যের দাম লিটার প্রতি 50 টাকার নিচে আনতে হলে বিজেপিকে পরাজিত করতে হবে বলেছেন শিবসেনা নেতা। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767 তেহরান, 19395 ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002 ঢাকা 1000। আর ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222 নিউ দিল্লি 110048 ইন্ডিয়া। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা আবারও জানিয়ে দিচ্ছে, persetoday.com/bn। আর আমাদের কাছে ইমেল করার ঠিকানা লিখে রাখুন, রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।